الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نبي كريم رؤوف رحيم صلى الله تعالى عليه وآله وسلم إرشاد করেছেন
أسمع الصلاة أهل محبتي وأعرفهم
যারা আমাকে মহব্বতকারী তাদের দরুদ শরীফ স্বয়ং শুনে থাকি আর দরুদ পাঠকারীদেরকেও চিনে থাকি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার উপর দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুক হযরত ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন হযরত হামিদ বিন ইয়াহইয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন খোরাসানের অধিবাসী এক ব্যক্তি সাত বছর যাবৎ মক্কায় মুকাররমায় বসবাস করেছিলেন মক্কায় মুকাররমায় থাকতেন আর খুব নেককার ব্যক্তি ছিলেন তিনি দিনে কাবা তাওয়াফ করতেন আর রাতে আল্লাহ তাবারকা তাআলার ইবাদত করতেন কোরআনে পাকের তেলাওয়াত সারা রাত নামাজের মধ্যে করতেন আর এমন অসাধারণ এবং আমানতদার ব্যক্তি ছিলেন যে মক্কায় মুকাররমায় মানুষ তার নিকট নিজেদের আমানত গচ্ছিত রাখতেন তিনি বলেন যে ওই নেককার ব্যক্তির সাথে আমারও বন্ধুত্ব হয়ে গেল আর আমি একবার সফরে যাওয়ার ছিল আর আমার নিকট দশ হাজার স্বর্ণমুদ্রা ছিল তাই আমি তা আমানত স্বরূপ তার নিকট গচ্ছিত রেখে সফরে রওনা হলাম বলেন যে আমি চলে গেলাম সফর থেকে যখন ফিরে আসলাম তখন খবর শুনতে পেলাম ওই খোরাসানি ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তিনি ইন্তেকাল করেছেন বড়ই পেরেশানিতে পড়ল দশ হাজার স্বর্ণমুদ্রা ছিল কোথায় আছে সেগুলো মক্কায় মুকাররমার ওলামা মাশাইখদের নিকট উপস্থিত হলেন আর তাদেরকে সকল ঘটনা খুলে বললেন তারা বললেন তুমি একটি কাজ করো আল্লাহর রহমতে আমাদের এই আশা হচ্ছে ওই ব্যক্তি হয়তো জান্নাতি হবেন তুমি অর্ধরাত অতিবাহিত হওয়ার পর জমজম শরীফের কূপের ভেতর তাকিও আর তার নাম নিয়ে তাকে আওয়াজ দিও জান্নাতিদের রূহ সেখানেও উপস্থিত হন যদি সে জান্নাতের অধিবাসী হয় সে সেখান থেকে উত্তর দিবে সুতরাং ওই ব্যক্তি কি করল জনাব হামিদ বিন ইয়াহইয়া তিনি অর্ধরাত অতিবাহিত হওয়ার পর জমজম শরীফের কূপে উঁকি দিয়ে তাকে আওয়াজ দিল আর বললেন যে হে অমুক বিন অমুক তুমি আমার আমানত কোথায় রেখেছ বারবার এভাবে বলতে লাগলেন কিন্তু জবাব পাওয়া গেল না সকালে পুনরায় মক্কায় মুকাররমা জাদাহুল্লাহু শারফা ওয়া তাযীমা থাকা ওলামা ও মাশাইখদের দরবারে উপস্থিত হয়ে আরজ করল হুজুর আমি তো রাতে অনেক ডেকেছি কিন্তু আমি কোনো উত্তর পাইনি তারা বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো এর মানে হচ্ছে তিনি জান্নাতি ব্যক্তি নন তাকে দোজকিদের মাঝে গণ্য করা হচ্ছে এখন তোমাকে ইয়েমেনে যেতে হবে আর ইয়েমেনে অবস্থিত বারবুদ নামক কূপে গিয়ে তুমি তাকে ডাকিও জাহান্নামীদের রূহ সেখানেই থাকে সে তোমাকে উত্তর দেবে সুতরাং তিনি হামিদ বিন ইয়াহইয়া ইয়েমেনে পৌঁছলেন বারবুদ কূপের নিকট গিয়ে তিনি ওই ব্যক্তিকে ডাকতে রইলেন তাকে ডাকলেন ওই ব্যক্তি সেখান থেকে উত্তর দিল আর তাকে বলল আপনার আমানত অমুক জায়গায় রাখা আছে জনাব হামিদ বিন ইয়াহইয়াকে বললেন আপনার আমানত আমি ওখানে অমুক জায়গায় গেড়ে রেখেছি আপনি যান সেখান থেকে তা বের করে নিন তিনি বলেন যে আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি তো নেককার ব্যক্তি ছিলে অনেক পরহেজগার মনে হতো তোমাকে জাহান্নামীদের রুহের মাঝে তোমার রুহ কিভাবে চলে আসলো তুমি এখানে কিভাবে আজাবে লিপ্ত ও নিমজ্জিত হয়ে গেলে তখন সে জবাব দিল আমার গুণা এটাই আমার একজন পঙ্গু বোন ছিল আমি তার প্রতি উদাসীন ছিলাম সম্পর্ক ছিন্ন করেছি তার সাথে আত্মীয়তা ছিন্ন করেছি আর সে বোনের কোনো খোঁজ খবর নেয়নি। সম্পর্ক খোঁজ খবর তার সাথে সব কিছু ছিন্ন করেছে। যখন আমি মারা গেলাম, তখন আল্লাহতালা এই কারণেই আমাকে পাকড়াও করলেন, আমাকে গ্রেফতার করলেন। এই কারণে বললেন, তুমি তোমার বোনকে কিভাবে ভুলে গেলে? তার কাছে কাপড় ছিল না, তুমি পোশাক পরে জীবন কাটিয়েছ। সে পেরেশানগ্রস্ত ছিল, সে ক্ষুধার্ত ছিল, আর তুমি পেট ভরে খেয়েছিলে। আমার ইজ্জত এবং মহত্বের শপথ, আমি আত্মীয়তার বন্ধন ছিন্নকারীদের উপর দয়া করব না। এরপর আল্লাহ করিম ইরশাদ করলেন, তাকে নিয়ে যাও আর বারবুদের কূপে নিক্ষেপ করো। সুতরাং মালাকুল মওত আলাইহিসসালাম আমাকে বারবুদের এই কূপের মধ্যে বন্দি করে দিল। ঘটনা এখানেই শেষ হয়নি, এটির সামনে আরও চলমান আছে। কিন্তু যেটা গভীর চিন্তার বিষয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তা হচ্ছে ভাই বোনদের মাঝে আত্মীয়তা ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করা, এটি দুনিয়া এবং আখিরাতে ক্ষতির কারণ। মাওলানা নিগ্রানে সুরা আমাদের সাথে আছেন, ভাই বোনের হক সম্পর্কে আমরা কিছু আলোচনা করব, আর এরই সাথে প্যারেন্টসদের হক সম্পর্কেও, মা বাবার হক সম্পর্কেও কিছু কথা যদি নিগ্রান সুরা বলতে চান, তাহলে সেটিও আজ আমরা কন্টিনিউ করব। ভাই বোনদের হক, সম্পর্ক রক্ষা, উত্তম আচরণ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আপনি এইমাত্র বোন সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করলেন, কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন পুরো একটি টপিক। এর মধ্যে জাবিল আরহাম, রক্ত সম্পর্ক যাকে আমরা বলে থাকি, যাতে ভাই বোনও অবশ্যই অন্তর্ভুক্ত, তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত, এমনকি মামাও আছেন, চাচাও অন্তর্ভুক্ত আছেন। মামা অর্থাৎ মায়ের ভাই, চাচাও বাবার ভাই, ফুপি অন্তর্ভুক্ত আছেন, খালা অন্তর্ভুক্ত আছেন, ওনারা গুরুত্বপূর্ণ আত্মীয়। জাবিল আর হাম, রক্তের সম্পর্ক, আর ওনাদের ইম্পর্টেন্স বৃদ্ধি পেতে থাকে। যখন প্রতিবেশীর এত আলোচনা হল, আপনারা চিন্তা করুন, যারা আমার জাবিল আর হাম রক্তের সম্পর্কীয়, তাদের হক কতটা বেশি হবে, কতটা গুরুত্বপূর্ণ হবে। তো আত্মীয়তার সম্পর্ক স্বয়ং নিজেই একটি বিষয়বস্তু, আর আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা যা আয়ুতে বরকত নিয়ে আসে, মন্দ মৃত্যু থেকে রক্ষা করে আর রিজিকে বরকত নিয়ে আসে, তাদের সাথে সম্পর্ক বজায় না রাখা এটিও রিজিকের বরকত কমিয়ে দেয়। আমি এটি বলবো, যদি কোনো ব্যক্তি এটি চিন্তা করতে চায় যে আমার রিজিকে বরকত নেই, আর আর্থিকভাবে আমি সচ্ছল নই, আর্থিকভাবে আমি পেরেশানগ্রস্ত, তো তাকে আমি পরামর্শ দিব, সালমান ভাই, সে যেন সর্বপ্রথম নিজের আমলকে অনুসন্ধান করে, কোনো বাহ্যিক অর্থাৎ এক্সটার্নাল রিজনের উপর সে মনোযোগ দেওয়ার পরিবর্তে আপনি ইন্টারনাল রিজনকে খুঁজুন, এর মাঝে নিজের আমল, কথা, কাজকে খুঁজুন, নিজের গুণাসমূহ যাচাই করুন, আর মৌলিকভাবে একটি বিষয় যাচাই করুন, আপনি কি আপনার আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, তাদের সাথে খারাপ আচরণ করছেন? কেননা পর্যবেক্ষণকৃত এবং অর্জিত অভিজ্ঞতার কথা যে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন, তাদের হক নষ্ট করা আর তাদের সাথে খারাপ আচরণ, এটি মন্দভাবে বান্দাকে রিজিক থেকে বঞ্চিত করে। যদি আপনি চান আপনার রিজিকে বরকত আসুক, আমি ওই লোকদের সম্পর্কেও জানি যাদের নিজের বোনের সাথে খুবই সুসম্পর্ক রয়েছে, খুবই সুসম্পর্ক রয়েছে। যেমন আমি এমন একজন ইসলাম ভাইকে চিনি যিনি তার আয়ে নিজের বোনের অংশ রেখেছেন বিজনেসে, নিজের বিজনেসে বোনকে নিজের পার্টনারও বানিয়েছেন। এমনিতে ব্যাস আমার লাভ হলে এতটুকু আমার বোনের, খোদ তার নিজের ভাষ্য মতে, যখন থেকে আমি আমার বোনকে আমার বিজনেসের এমনিতে পার্টনার বানিয়ে রেখেছি, সম্পর্ক রক্ষা, উত্তম আচরণ, তার মনের খুশির জন্য, কোনো ইনভেস্টমেন্ট নেই যে আর বোনও কোনো 25-50 কোটি টাকা দিয়েছে কিংবা এসে কোনো পরিশ্রম করছে, না, এমনিতেই এতটা হবে, তাহলে এতটা লাভ আমি আমার বোনকে দিব। আমাকে ওই ব্যক্তি বলেছেন যে আমি নিজে চিন্তা করতে পারছি না যে আমার বিজনেস কিভাবে দাঁড়িয়ে গেল। তার সুধারণা এই যে আমার এই ব্যবসা আমার বোনের সাথে সুসম্পর্কের কারণে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান চলছে, যদি কেউ তার ভাই বোনের সাথে উত্তম আচরণ করেন, তাদের মন খুশি করেন, তাদের সাথে সুসম্পর্ক রাখেন, তো আর এক ধরনের প্রচলিত প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা প্রচলিত প্রথাগত প্রত্যাশা থাকে, বোনদের ভাইয়ের প্রতি থাকে আর ভাইদের বোনের প্রতি থাকে। স্পেশালি ভাবে যখন বোনদের বিবাহ হয়, তখন নিজের ভাইয়ের প্রতি তাদের প্রত্যাশা বেড়ে যায়। আর তাতেও যদি বাবার ছায়া না থাকে, এমন অনেক বংশ পরিবার হয়তো আমাকে দেখছেন শুনছেন যাদের মাঝে বাবার ছায়া নেই, অর্থাৎ বাবা ইন্তেকাল করেছেন, বোনেরা নিজে নিজে হয়তোবা বিবাহ হয়ে গেছে, কিছু ঘরে আছে কারো বিবাহ হয়ে গেছে, তাদের মাঝে বড় ভাইও আছে, ছোট মেজো যারা, সেখানেও স্পেশালি বড় ভাইয়ের ইম্পর্টেন্স বেড়ে যায়। কেননা এখন তাকে তার বাবার স্থলে এসে বাবার রোল প্লে করতে হয়। সামটাইম এই দায়িত্ব সে কম বয়সে পেয়ে যায়, সামটাইম এই দায়িত্ব সে বড় বয়সও পেয়ে যায়। আমি এমন একজন ভাইকে চিনি যিনি এখন দুনিয়াতে নেই, কিন্তু আমি পার্সোনালি দেখেছি সালমান ভাই, তাদের আমি বোনদের জন্য যাকে বলা হয় প্রাণ দিয়ে দেওয়া ভাই, ব্যাস, অর্থাৎ বোনদের জন্য সবসময় তিনি কারো পা ধরে ফেলবেন, বোনদের জন্য কারো সামনে হাত জোর করবেন, বোনদের জন্য সব কিছু করবেন। আচ্ছা, এরকম বোনেরাও যে নিজের বোন বোনদের থেকে ভাই কল্যাণ আশা রাখেন, যদি বোন ভাইয়ের সাথে অসদাচরণ করেন অথবা আপন বোন হওয়ার অবৈধ সুবিধা ভোগ করে, আর পরিবারের সহমর্মিতা যেহেতু আমাদের মেয়েদের প্রতি বেশি হয়, তখন তারা ভাইকে শুধু শুধু ধমক খাওয়াবে, তার হক নষ্ট করায় নিজেকে সামিল করবে, তো এমন বোন সে কোনো সম্পর্ক তো রক্ষা করছে না, সদাচরণও করছে না। সম্পর্ক হচ্ছে তোমার সাথে সম্পর্ক ভাঙবে তার সাথে গড়ো, যে তোমাকে বঞ্চিত করে তাকে দান করো, যে জুলুম করে ক্ষমা করো, এটি সম্পর্ক রক্ষা। সম্পর্ক রক্ষা তো ক্ষমা করার নাম, অর্থাৎ ভালোর বাদলা ভালো দ্বারা দেয়া সম্পর্ক রক্ষা বলা হয় না। বাহারে শরীয়তে দেখে নিন, সম্পর্ক তো একে বলা হয়, বাহারে শরীয়তে অদল বদল বলা হয়েছে, অদল বদল শব্দ বাহারে শরীয়তে লেখা হয়েছে, এটিতে অদল বদল করলেন, যে আমার কল্যাণ করবে আমি তার কল্যাণ করব, এটি অদল বদল হয়ে গেল, সম্পর্ক রক্ষা এর নাম নয়। সম্পর্ক রক্ষা তো আপনার সাথে যদি কেউ খারাপ আচরণ করবে অথবা সাথে কেউ বাড়াবাড়ি করছে, কিন্তু আপনি তার সাথে আপনার সদ্ব্যবহার চালু রেখেছেন, এটি আপনার সম্পর্ক রক্ষা করার কর্তব্য। এখন বোনকে তার ভাইয়ের দিক দেখতে হবে আর ভাইকে বোনের দিকও দেখতে হবে, কেননা টপিক এটা। এখন প্রিয় ইসলামী ভাইয়েরা লক্ষ্য করুন, এটি হচ্ছে আত্মীয়তা। পুত্র, কন্যা, মা, বাবা, বোন, ভাই, অতঃপর কোন স্টেজে এসে এইভাবে বুঝুন, ঘরে বউ আসে, অতঃপর কোন স্টেজে গিয়ে এক জামাতার আমাদের ঘরে এন্ট্রি হয় আর খানদান এভাবে বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া থেকে পুরো একটি ব্যবস্থাপনা প্রদান করেছেন, আর এটি বাড়তে বাড়তে সন্তান, অতঃপর এর একটি সিস্টেম ছিল, বিবাহ কার সাথে হবে কার সাথে হবে না, বিবাহ সন্তান, এই তো ব্যবস্থাপনা এখনো জারি আছে, ঠিক আছে। তো এই ব্যবস্থাপনা চলতে চলতে আজ আমরা এটি দেখছি যে দুনিয়ায় মানুষই মানুষ বসবাস করছে, আর একটি পরিবার হয়ে থাকে, বাড়তে বাড়তে সন্তান, অতঃপর সন্তানের সন্তান হওয়া শুরু হয়, অতঃপর এই আত্মীয়তা মাল্টিপ্লাই হতে থাকে। আপনি নোট করেছেন হয়তো, আত্মীয়তা মাল্টিপ্লাই হতে থাকে। উদাহরণস্বরূপ, যদি মেয়ের বিবাহ হয় তো তার একটি শ্বশুরালয় থাকে, শাশুড়ি, শ্বশুর, তার ননদ, তার দেবর, তার জেঠোস, পুরো একটি শ্বশুরালয় আপনার ফ্যামিলির সাথে অ্যাটাচ হয়, আপনাদেরও তাদের ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্ট শুরু হয়। একইভাবে যদি আপনার ছেলের বিবাহ হয় তখন ঘরে বউ আসে, আর যখন ঘরে বউ আসে তখন তার সম্পূর্ণ বংশ আপনার সাথে অ্যাটাচ হল, মেয়ে শ্বশুরালয়ে আছে, এখন তার বাবা, তার মা, তার বোন, তার ভাই, এরা সবাই অনেক সময় এদেরও মামা চাচা আলাদা থাকে। অর্থাৎ একটি উদাহরণস্বরূপ, অনেক সময় সালমান ভাই এমন হয় যদি কেউ এই ধরনের শ্বশুরালয় যাকে বলা হয় শ্বশুরবাড়িতে যদি দাওয়াত রাখা হয়, অনেক সময় 50-100 দাওয়াত তো শুধুই শ্বশুরালয়ে হয়ে যায়, তাদের চাচা মামা ভাই বোন সকলেরই মাল্টিপ্লাই আত্মীয়তা তৈরি হচ্ছে, একে রক্ষা করার যে স্পিরিট এটি আমাদের প্রোগ্রামের বেস।
মারহাবা, আর একে সম্পর্ক বজায় রাখা,
একে রক্ষা করতে হবে, একে রক্ষা করতে হবে। এতে আপনার খালা মামা অন্তর্ভুক্ত, আপনার চাচা ফুপু অন্তর্ভুক্ত। সামটাইম এমন অবস্থা হয় যে ঘরে ঝগড়া হয়, অর্থাৎ যখন আপনার বুদ্ধি হয় সালমান ভাই, তো আপনার ঘরে ঝগড়া চলমান থাকে, আর ঝগড়া এমন যে বাবা এবং চাচার মাঝে মিলমিশ নেই, বাবা এবং চাচার মাঝে মিলমিশ নেই, তাদের মাঝে যদিও মিলমিশ নেই, চাচার সাথে সম্পর্ক রক্ষা করতে হবে, কেননা তিনি জাবিল আর হাম। আচ্ছা, অনেক সময় বাবা এবং মামার সাথে মিল থাকে না, এর চান্স বেশি থাকে, কেননা মামা হলেন, মামা তো মায়ের ভাই, তাদেরকে শালা দুলাভাই নামে আমরা আমাদের সমাজে সাধারণত বলে থাকি। তাদের পরস্পরের মাঝে আন্ডারস্ট্যান্ডিংয়ের অনেক বড় প্রবলেম হয়। তিনি তো মামা, মামার সাথেও সম্পর্ক রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। অনেক সময় ভাই বোনদের মাঝেও ঝগড়া হয়, অথবা আপনার আম্মার সাথে আপনার আম্মার ভাইয়ের সাথে হল, অর্থাৎ মামার সাথে হল, সুসম্পর্ক রাখতে হবে। বিষয়টি এমন যে মা বাবার সাথে সদাচরণ করতে হবে, চাচা মামা খালা ফুফু তাদের সাথে উত্তম সম্পর্ক রাখতে হবে, আর ঘরেও ব্যালেন্স রাখতে হবে, অর্থাৎ ঘরে এমন একজন সদস্য যিনি সবাইকে এই বিষয়ের দিকে নেকির দাওয়াত দিবেন যে কারো সাথে সম্পর্ক ভাঙা যাবে না। আম্মু এবং আব্বু যদি বলেন সম্পর্ক ছিন্ন করো, তাহলে আমরা তাদেরকে নম্রতা ও ভালোবাসা দিয়ে আল্লাহ এবং তার রসুলের আদেশ জানাতে হবে। আল্লাহ এবং তার রসুলের হুকুম কিভাবে সম্পর্ক ছিন্ন করব, এটি সেই মানদণ্ড আপনাদেরকে প্রাথমিকভাবে বলেছি। এখন আপনি আপনার সম্পর্ক রক্ষাকে দেখুন, উত্তম আচরণকে দেখুন। ভাই তার বোনের জন্য, বোন তার ভাইয়ের জন্য, স্পেশালি বিবাহের পর যখন ভাইয়ের বিবাহ হয়ে যায় তখন বোনদের রোল ভিন্ন এক হিসাব নিকাশ হয়, কেননা সেখানে এক ননদ এবং ভাবির সম্পর্ক তৈরি হয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রী তো হল, বউ শাশুড়ি তো হল, কিন্তু নতুন করে ননদ ও ভাবির সম্পর্ক ক্রিয়েট হয়েছে। তার মধ্যে বিশেষভাবে ওই ননদ যারা বিবাহিত আছেন, তারা যখন ঘরে আসে তাদের আচার আচরণ কেমন হওয়া উচিত, আর যে ঘরে আছে যার বিবাহ হয়নি তার আচার আচরণ কেমন হওয়া উচিত। এই সমস্ত বিষয়গুলোর মাঝে এত বেশি, এর মাঝে ডিটেলস আছে, যদি খুলে বলি সম্ভবত কথা আর আপনি হয়তো বুঝতে পারছেন কতটা উন্মোচিত হয়ে যাচ্ছে। এটি এমন সম্পর্ক, এর মাঝে কমপ্লিকেশন আছে, কেননা ওনারা সবাই হলেন ভিন্ন ভিন্ন মানসিকতার ব্যক্তি। তাই একজন মেয়ে যখন বউ হয়ে আসে তাকে স্বামীর সাথে, শাশুড়ির সাথে, ননদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে হয়। ওই নতুন মানসিকতার সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং করা, ইন শর্ট হচ্ছে অল ফ্যামিলি মেম্বার্স, যতজন ফ্যামিলি মেম্বার আছেন যদি সবাই এক মাইন্ড বানিয়ে নেন যে আমরা একে অপরের হক আদায় করে ঘরকে শান্তিতে রাখতে হবে, আমি আপনাকে ভরসা দিচ্ছি আপনার সহ্যশক্তি বেড়ে যাবে। ফরজের পর সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে মুসলমানের অন্তরকে খুশি করা, পরিবারের সদস্য যারা আছেন এতে অসংখ্য সওয়াব।
ঠিক বলেছেন হাজী সাহেব। আমি একটি রিজন জানতে চাইছি, কারণ জানতে চাইছি, দর্শকদেরকেও এ বিষয়ে দিক নির্দেশনা দিন। যেমন আমি আছি, আমাকে বাদ দিয়ে কথা বলছি, কোনো একজন আছেন সে নিজের বন্ধুদের জন্য তো খরচ করছে, কিন্তু ভাইদের জন্য খরচ করার মন মানসিকতা তৈরি হয় না। যেমন দাওয়াত খাওয়াচ্ছে, ভাই একে দাওয়াত খাওয়ালো, বন্ধুদের দাওয়াতে নিয়ে যাচ্ছে, ভাইকে দাওয়াতের জন্য কেউ জিজ্ঞেস করছে না। আচ্ছা, এভাবেই এই বিষয়টি আদান প্রদানের মধ্যেও হয়ে থাকে। যেমন কয়েকজনকে অমুক কেউ দিল, অমুক কেউ দিল, একেও দিল, তাকেও করে দিল, কিন্তু বোনকে জিজ্ঞেস করার মানসিকতা অনেক জায়গাতে তৈরি হয় না। এই রিজন কি মনে হয় আপনার?
এতে একে তো এতে আমার শয়তানি চক্কর মনে হয়,
শয়তানেরও প্রভাব আছে।
কেননা শয়তানের প্রভাব এই জন্য মনে হয় যে যেহেতু সওয়াব এখানে অধিক পাওয়া যায়, সম্পর্ক রক্ষার সাথে সাথে আরও মাশাআল্লাহ উত্তম আচরণ ইত্যাদির অসংখ্য সওয়াব এতে রয়েছে। একে তো শয়তান কখনো চাইবে না যে সে বেশি সওয়াব কামাক, নাম্বার এক।
ঠিক ঠিক।
দ্বিতীয়ত, সালমান ভাই বন্ধুরা প্রশংসা করে, ভাই বোন এবং অন্যরা এরা সাধারণত গুণগান প্রশংসা করে না। তো সামটাইম এমন হয় যে আমাদের এখানে এটি আসলেই কালেকটিভ একটি নেচারকে আমরা ডিসকাস করেছি, আর আমাদেরকে এটি ওভারঅল ঠিক করা প্রয়োজন। যদি ভাই বোনের সাথে উত্তম আচরণ করে তাহলে বোনও মন খুলে তার শুক্রিয়া আদায় করে। আর বোন যদি ভাইয়ের সাথে উত্তম আচরণ করে, ভাইও মন খুলে তার শুক্রিয়া জ্ঞাপন করে। এভাবে সম্পর্ক মজবুত হয়। তো আমার মতে এই উৎসাহ প্রদান যদিও বান্দা তার রবের জন্য করে, তো যেহেতু আপনি একটি প্রশ্ন করেছেন আর আমরা একটি সমাধানের দিকে যাচ্ছি, তো যদি তারা পরস্পরে একে অপরকে শুক্রিয়া বলে, আর এখন মাকে যদি আপনি দেন তাহলে মা কাকে বলবে, আমার ছেলে আমার সাথে এমন করেছে, মা এটাই বলবে, এখন বাকিটা কখন দিবে?
আল্লাহ,
বাবাও এভাবে নর্মালি শুক্রিয়া আদায় কম করে। বাহিরে করিলে বাহিরে বন্ধুরা, আরে ভাই সে অনেক উদার মনের ভাই, সে পানাহার করায়, তারা এভাবে একটু মাথায় তোলে আর তার মানিব্যাগ খালি করে দেয়, খালি করে দেয়, চারা কি করে। কিন্তু ভাই যদি বেশি সওয়াব খুঁজেন তো আপনি ঘরে পাবেন।
কোরআনেও হাজি সাহেব যেখানে সদাচরণের আলোচনা করা হয়েছে, মা বাবার পরেই শব্দ এসেছে।
আল্লাহ তাআলা মা বাবা দিয়েছেন, স্ত্রী সন্তান দিয়েছেন, ভাই বোন দিয়েছেন, এরা মা বাবা স্ত্রী সন্তান ভাই বোনের জন্য খরচ করে থাকেন আর সম্পর্ক রক্ষারও নিয়ত করেন। আচ্ছা, তাদেরকে যদি আপনি দেখেন যাদের আলোচনা করছি, তাদের রিজিকে বরকত দেখবেন, আপনি দেখবেন না কখনো তাদের পকেট খালি হবে, না পার্স খালি হবে, না সিন্দুক খালি হবে, সম্ভবত কখনো তাদের ব্যাংক ব্যালেন্সও খালি হয় না, কেননা তারা মায়ের দোয়া পায়। আচ্ছা, স্বার্থ কোথায় নেই? বন্ধুদের মাঝেও তো স্বার্থ চলে আসে, আপনি বলুন স্বার্থ কোথায় নেই? অর্থাৎ নিষ্ঠার বিষয়টি অনেক সময় সামনে চলে আসে যে ভাইও করে যায়, বোন দোয়া দেয়, এমন অনেক পরিস্থিতি আসে ভাই অনেক বেশি নিঃস্ব হয় আর বোনদেরকে মাশাআল্লাহ, আর বোনদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করে থাকে, বোনদের একটি ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে বিবাহের পর হয়। যদিও সে তার ভাইয়ের জন্য কিছু করতে চায় আর যদি তাকে কোনো সাহায্য করতে চায় তো করতে পারে, এর ফলে সে ভাইয়ের দোয়া প্রাপ্ত হয়। আচ্ছা, ভাইয়ের সাথে ভাবিও বসবাস করছে, অর্থাৎ যে ননদ আছেন যদি হেল্প করতে চান তিনিও আছেন, অতঃপর ভাইয়ের সন্তান, তার ভাতিজে আছে, ভাতিজি আছে, তো পুরো পরিবারের সদস্য তাকে দোয়া দিতে থাকে। মা যদি জানতে পারে মেয়ে এরকম করছে, মায়ের দোয়াও পায়। আচ্ছা, দুই জামাতা এরকম করে থাকেন, অর্থাৎ অনেক জামাতা যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, জামাতাও অনেক সময় আর্থিকভাবে সচ্ছল হয়ে থাকেন। বোনের বিবাহ একটি ভালো এবং আর্থিকভাবে সচ্ছল ফ্যামিলির সাথে হয়েছিল, তো সেখানে জামাতা ও মাশাআল্লাহ খরচকারী হন আর তার মা বাবাও খরচকারী হয়ে থাকেন। তারাও যদি দেখে যে ভাই ওনারা বেশি নিকটতম, উনি আমার স্ত্রীর ভাই অথবা আমার স্ত্রীর বোন, এরাই। তবে এখানে লক্ষণীয় যে যদি সে তার স্ত্রীর বোনকে কোনোভাবে সাহায্য করতে চান, আপনি নিজেকে আড়ালে রাখুন, কেননা তাতে শালি দুলাবাই বিষয়ক মাসালা আসবে আর তার মধ্যে বেপর্দা, অতপর বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। আপনাদেরকে যা বলতে চাইছি জ্ঞানী ব্যক্তিরা বুঝে গেছেন হয়তো, যে ফিতনা থেকে বেঁচে আমাদেরকে রবের সন্তুষ্টিমূলক কাজ করতে হবে, নিজেকেও ফিতনা থেকে বাঁচাতে হবে, কোনো অনিষ্টতা যেন না হয়, বোনের ঘরও যেন বরবাদ না হয়, আর অর্থাৎ ঘরেও যেন শান্তি সুখময় থাকে আর সাহায্যও যেন চলতে থাকে, তো এভাবে মিলেমিশে থাকবে। অনেক সময় ভাইয়ের আর্থিক অবস্থাও ভালো হয়, বোন আর তার জামাইয়ের অবস্থা ভালো হয় না, জামাইয়ের সাথে তাদের সন্তানও কষ্টে থাকে, যদি সে বোনকে হেল্প করে, অর্থাৎ পরদেরকে বিলিয়ে দিচ্ছেন, আপনজনকে বঞ্চিত করে যাচ্ছেন, তো এটি হওয়া উচিত নয়, না বাহিরে বঞ্চিত করবেন না ভেতরে বঞ্চিত করবেন। কিন্তু যদি বিতরণের কার্যক্রম শুরু করেন আর মোহাব্বত ভালোবাসা নম্রতা যদি শুরু করেন, আমার মতে একে ঘর থেকেই শুরু করা উচিত। ভাই বোনের বিবাহসাদীর সময় ভাই অনেক সময় সচ্ছল হন, দু একটি ঘরে ফ্যামিলিতে এমন ভাই থাকে যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তো সে আচ্ছা, অনেক সময় আমি আপনাকে বলছি এমন কিছু, যেহেতু আমি মানুষের সাথে মিশি, লোকেরা ফ্যামিলি ডিসকাশন করে অনেক সময় আর সমাধানের কথা বলেন, এরকমই একজন ভাই আমাকে বলেছিলেন সে ক্লান্ত হয়ে গেছে ভাইয়ের উপর ইনভেস্ট করতে করতে, আমার ভাই সে কিছুই বোঝে না। আমি বললাম ভাই ঠিক আছে, কিন্তু সম্পর্ক তো বন্ধ করবেন না, তার কাছে কি প্রতিদান চাও, তোমার পা ধোয়া পানি পান করবে? না না না, কি প্রতিদান চান? সে কি আপনার জন্য দুধের নহর বের করবে? সে কি চায় যে ভাই আমি সর্বদা ফেল হতে থাকব আর ভাইয়ের কাছে খুঁজতে থাকব? বললেন তাও না, হয়তো সে চেষ্টা করছে নিজেকে নিজে সফল বানানোর জন্য। তা দেখুন, আমি আমির আলে সুনেতের কাছে একটি বিষয় শিখেছি সালমান ভাই, মানুষ সাহায্য করে যেন খোটা না দেয়, আপনি প্রদান করুন, ব্যাস নিজের রবের নিকট সওয়াবের আশা রেখে ছেড়ে দিন, তা না হলে আপনি পেরেশান হয়ে যাবেন, এটা কেন করল, ওটা কেন করল, টাকা দিয়েও হস্তক্ষেপ, এটি সবসময় গ্রহণ হয় না। আচ্ছা, এমন লোকদের সাহায্য নেওয়ার ক্ষেত্রে মানুষ অনেক সংশয়ে থাকে। ভাই, সে সাহায্য তো করবে, কিন্তু আরে বাপরে বাপ, অনেক সময় সাহায্য ঠিকই করে সালমান ভাই, আর পুরো খানদানে ঢোল বাজায়, অর্থাৎ তার এই সহযোগিতা। আচ্ছা, মানুষ বলবে যে ভাই, যদিও আমি শত রকম সমস্যায় পতিত হই না কেন, কিন্তু আমি তার থেকে সাহায্য নিব না, অথচ খুবই অপারক হয়ে বেচারা সাহায্য নেয়। সে জানে সাহায্য নিলে হাঁটতে চলতে উঠতে বসতে দশ বছর পরও ওই ব্যক্তি তার নিজের সাহায্য এবং তার ইনসানের কথা আমাকে শোনাতে থাকবে, খানদানে শোনাবে, এদিকে বলে দিবে, বন্ধুদের বলে দিবে, শোনাতেই থাকবে। এখানে আমি এই কথা আরজ করব যে সূরা বাকারাতে আছে না যে নিজের দানকে নষ্ট করো,
লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা,
নিজের দানকে খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে নষ্ট করো,
নষ্ট করুন।
আর এর পূর্বের আয়াতে যা বলা হয়েছে তা হচ্ছে এমন দান যার পরে কষ্ট হবে তার চেয়ে উত্তম হচ্ছে বান্দা যেন ভালো কথা বলে, ক্ষমা করে
দেন না,
নাদিক একেবারে।
হ্যাঁ, দেয়াটা আপনার উপর ওয়াজিব ছিল না, কিন্তু আপনি দেয়ার পর যে খোঁটা দিলেন, কষ্ট দিলেন, কত বড় কষ্টে ফেলে দিলেন আপনি, তার সম্মানকে আপনি নষ্ট করলেন। সে আপনার থেকে সাহায্য নিল, ঋণ নিল, কোনো হেল্প করে দিলেন, তাহলে সে কি তার সম্মানকে বন্ধক রেখেছে আপনার নিকট? তার সম্মানকে নষ্ট করবেন? আমার সমস্ত আহসিকানে রসুলের কাছে হাত জোড় করছি, আমি অনুরোধ করছি, এহসান করুন, ভাই বোনকে করুন, বোন ভাইকে করুন, অথবা আত্মীয় স্বজনদের করুন, যাদেরকে আপনার অভাবগ্রস্ত দরিদ্র বলে মনে হয় কিছু না কিছু হেল্প করুন, চাকরির বিষয়ে করুন, রোজগারের বিষয়ে করুন, ঋণের ব্যাপারে করুন, অন্যান্য সেহেরি এবং ইফতারের বিষয়ও আছে, এগুলো আরও অনেক ধরনের সহযোগিতার বিষয় ধরুন। যেমন দেখুন, একে অপরের সাথে সম্পর্ক রক্ষা এবং সদাচরণের বিষয়গুলো নিয়ে যেতে পারে। ব্যাস দিন আর দৃষ্টি আপনার রবের দরবার থেকে প্রাপ্ত সওয়াবের উপর রাখুন।
আল্লাহ আহলে বাইতের ফুয়জাত নসিব করুক। প্রতিদান প্রয়োজন নেই, শুকরিয়াও প্রয়োজন নেই,
কতই না
কেমন মহান আচরণ।
সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোলামদের আজাদ করতেন তারা মূলত দুর্বল হতো। ওনাকে বলা হল কোনো শক্তিশালী মজবুত গোলাম আজাদ করুন, আপনার কাজে আসবে। তিনি এই ধরনের জবাব দিয়েছিলেন, আমি এই কাজ আমার রবের জন্য করি।
সুবহানাল্লাহ। উত্তরাধিকার সম্পদ সম্পর্কেও আপনি কিছু আলোচনা করুন। অনেক সময় যারা বোন আছেন তাদের জিম্মায় ভাইদের হক বাকি থাকে, অর্থাৎ বোন ভাইয়ের হক কব্জা করে রাখে, আর অনেক ক্ষেত্রে যারা ভাই আছেন তারা বোনদের উত্তরাধিকার সম্পত্তি কব্জা করে রাখেন, এ সম্পর্কেও কিছু বলুন।
দেখুন, এ ব্যাপারে একটি জেনারেল সমাধান আরজ করছি,
অথচ এটি ওই হক যা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন,
নির্ধারিত হক নিতেই হবে।
জি অবশ্যই,
ঠিক আছে, আমি এর একটি জেনারেল সমাধান বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, আপনার বাবা অথবা মা ইন্তেকাল করলেন, উত্তরাধিকার সম্পদ হিসেবে এমন জিনিস আছে বা রেখে গেলেন ভাই বোনদের মধ্যে, ওয়ারিসদের মাঝে বন্টন করতে হবে, রাইট? এখন ওনার পর ঘরের বড় কেউ তো আছেন, যদি বাবা থাকেন তাহলে ওনার সন্তানদের যাদের মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সবাইকে বসান, ওয়ারিস আছেন আর সকল উত্তরাধিকার সম্পত্তিকে ভালোভাবে নোট করে দেখুন। এটি আমার আন্ডারস্ট্যান্ডিং, পরামর্শ হিসেবে আপনাদের আরজ করছি। আমি দারুল ইফতা আহলে সুন্নতের ব্যাপারে আপনাদের পরামর্শ দিচ্ছি, আপনি তাদের থেকে লিখিতভাবে সবার অংশ লিখিয়ে নিন, কার কত হক, আর সবার হাতে কপি দিয়ে দিন, সবার হাতে সবার সামনে উত্তরাধিকার সম্পদ রাখুন, আর সবাইকে তার অংশ দিয়ে দিন, কথাকে বোঝার চেষ্টা করুন, সবাইকে তার অংশ দিয়ে দিন। সবাই তার অংশ পেল, বোনদেরগুলো বোনেরা পেল, ভাইদেরগুলো ভাইয়েরা পেল, যারা যা পাওয়ার ছিল, আরও যদি হকদার ওয়ারিস থাকেন তারাও যদি পেয়ে যান, পেয়ে গেল, এখন তার সমাধান হল, আপনি নিজেকে দায়িত্বমুক্ত করলেন। ব্যাস, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আর শরীয়ত দিনের হুকুম মোতাবেক সম্পত্তি বণ্টন করে দিয়েছি, এটি আমার হয়ে গেল, এটা ওনাদেরও হয়ে গেল, বড় ভাই আছেন আর বাবা ইন্তেকাল করেছেন, তাহলে স্পষ্টতই তার মায়ের এবং অন্যান্য ওয়ারিসও আছেন, সবাইকে সম্পত্তি বণ্টন করে দিন, উত্তরাধিকার সম্পদ হিসেবে দিতে হবে, সবাইকে দিয়ে মুক্ত হন, সবাই পেয়ে গেল। এখন এটা বলবেন না, আব্বুর এই ঘড়ি আমি রেখেছি, এ আংটি তুমি রাখো, আর এই কলম তুমি রাখো, চশমা তুমি রাখো নিদর্শন হিসেবে, না এমন কিছু করবেনই না। সবাইকে সমানভাবে সম্পদ বন্টন করে
যেভাবে আদেশ দেয়া হয়েছে,
আদেশ দেয়া হয়েছে, এতে নিজের কোনো মতামত নেই। কুরআনে উত্তরাধিকারের মাসালা খুব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এই হক খুবই স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে, এটি পূর্ণ হয়ে গেল। এখন যদি কোনো ওয়ারিশ নিজ ইচ্ছায় কাউকে কিছু দিতে চায়, তা এখন তার কর্তৃত্বে চলে গেল, সে মালিক হয়ে গেল। এখন যদি কেউ ভাই বোনদের মাঝে কেউ কাউকে, ভাই আমি আমার অংশ আমার বোনকে দিচ্ছি, ঠিক আছে দিন, আচ্ছা সেখানে বসে আমার পরামর্শ, আমি এটি পরামর্শ দিচ্ছি, এখানে বসে এরকম মোরালি প্রেশার দিবেন না। মোরালি প্রেশারাইজড হয়ে থাকে ফ্যামিলিগুলোতে যে ভাই এখন তো শেষ, এটা দিয়ে দাও, তুমি এটা দাও, আব্বার জন্য এটা করো, ওটা করো, এটা করো, এরকম করবেন না। কেননা সবার সামনে কেউ নিষেধ করতে পারবে না, দিতে পারবেন না। হতে পারে যে ভাই বা বোন অংশ পেয়েছে সে অনেক বেশি অভাবগ্রস্ত, এটি তার বেশি প্রয়োজন, তাকে শরীয়ত অনুমতি দিয়েছে, যদি সে না দেয় তখন সবাই বলবে দেখো ভাই সে বড়ই অদ্ভুত ব্যক্তি, বাবার জন্য এটা করছে না, মায়ের জন্য এটা করছে না, অমুকের জন্য এটা করছে না। তো এমন কোনো পরিস্থিতি ওই সময় ক্রিয়েট হতে দিবেন না, কেননা এরপর সামনে গিয়ে সমস্যা তৈরি হয়। লেখার বিষয়ে আমি যে পরামর্শ দিয়েছি এই ব্যাপারে আপনি মুরব্বীদের থেকে তথ্য জেনে নিন যে এর উপকারিতা কত বেশি। লেখার ফলে এটি হবে যে আপনার পর পরবর্তী বংশধরের মাঝে লড়াই হবে না, কেননা তা লিখিত থাকবে যে এটা ছিল আর তা পেয়েছি। পরামর্শ, এটি পরামর্শ দিচ্ছি আপনাদের। দ্বিতীয় বিষয়, বন্টন হওয়ার পর সাইন করে নিন, কেননা বংশের পর বংশ লড়েছে, ভাই বোনদের মাঝে শত্রুতা তৈরি হয়েছে, সন্তান এবং অর্থাৎ পরস্পরের মাঝে ঘৃণা তৈরি হয়েছে, শুধুমাত্র উত্তরাধিকার সম্পত্তি নিয়ে, সম্পদ বন্টনের বিষয় নিয়ে, আর পরে গিয়ে একটি ভুল বুঝাবুঝির কিংবা যাই বলি তা তৈরি হয়ে যায়। সে আমার আম্মার সম্পদ খেয়েছে, অথবা আম্মা আমাদের আব্বার সম্পদ খেয়েছে, তিনি বলবেন আমার সন্তান সম্পদ খেয়েছে, অথবা বলবে আব্বু আম্মু আমাদের হক খেয়েছে। এর মধ্যে অনেক কনফিউশন হয়। এই জেনারেল কথাগুলো বললাম।
জি কল
মোহাম্মদ নাইম আত্তারি নারায়ণগঞ্জ থেকে। নিগ্রানে সুরার অনুষ্ঠানে ভাই বোনদের হক নিয়ে কথা হচ্ছে, যার ফলে আমাদের ইলমে অনেক কিছু যুক্ত হচ্ছে। আল্লাহ পাক এই প্রোগ্রামকে, মাদানী চ্যানেলকে, হাজি সাহেবকে বদনজর থেকে বাঁচাক। হাজি সাহেবের নিকট প্রশ্ন হচ্ছে, যেসব বোনেরা ভাইয়ের কাছে নিজের অংশ চায়, ভাই বলে আমরা তোমার বিবাহে অনেক টাকা খরচ করেছি, তোমাকে কিসের অংশ দিব? আমরা তোমার বিবাহ দিয়েছি, যৌতুক দিয়েছি, এত মালামাল দিয়েছি, যদি জমিনের অংশ দাবি করো, তখন তাকে বলে যদি আপনি অংশ দাবি করেন তাহলে আপনার সাথে আমাদের সম্পর্ক শেষ, আপনার সাথে আর কোনো কথা বলবো না, এরকম বলাটা কেমন? আমার এবং আমার পরিবারের ইমান হিফাজতের দোয়া করে দিন।
আল্লাহ তাআলা সকলের ইমান নিরাপদ
রাখুন। ওই কথাটিও চলে আসবে, ভাই তো দেওয়ার জন্য প্রস্তুত আছে, ভাবি বলবে তাকে নিজের ভাই থেকে অংশ নিবে, কোথায় যাবে,
কার কাছ থেকে নিবে, আপনি দিবেন, আপনার কাছ থেকে নিবে, এটি সঠিক নয়। বোনদের হক আছে, বিবাহে যদি আপনি কোটি টাকা খরচ করেছেন তো করেছেন, কিন্তু যখন ওয়ারিশের সম্পত্তির বিষয় আসবে তখন আপনি বোনদেরকে বোনদের অংশ দিবেন, ভাই নিজের অংশ রেখে দিবেন, এ ব্যাপারে এটি বলতে পারবেন না যে এমন করব তেমন করব, সম্পর্ক ছিন্ন করব, এটি জুলুম, অনেক বড় জুলুম, এটি হক নষ্ট করা। সুদ এবং উত্তরাধিকার সম্পদ, অবৈধ উত্তরাধিকার সম্পদ যার সম্পদে মিশবে তার সম্পদকে ধ্বংস করে ছাড়বে, মনে রাখবেন, এটি স্মরণে রাখবেন। যদি আপনি মুসলিমদের হক আপনার সম্পদে একত্রিত করেছেন, এভাবে যার যার সম্পদে মুসলিমদের হক অন্তর্ভুক্ত আছে, সে নির্ভয়ে না থাকে, আল্লাহকে ভয় করুন, আল্লাহর শাস্তি আওয়াজহীন, জোরালোভাবে পড়বে যে সব কিছু ধ্বংস বিনাশ হয়ে যাবে। আর আল্লাহ তাবারকা তাআলা সব কিছু দেখেন এবং জানেন, তিনি হলেন আলিম, তিনি খাবির।
আল্লাহ রহম করুক। জি,
নিগ্রানেশ্বরের মাহের রমজানের প্রোগ্রাম হকসমূহ, এর মধ্যে অনেক কিছু আমরা শিখতে পারছি মাশাআল্লাহ। হুজুর, আপনার নিকট একটি প্রশ্ন হচ্ছে, দুই ভাইয়ের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে আর কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে পরস্পরের মাঝে, অতঃপর এক ভাই গিয়ে ক্ষমা চেয়ে নিল, ঘরে গিয়ে দরজায় গিয়ে ক্ষমা চেয়ে নিল, যোগাযোগ করে ক্ষমা চেয়ে নিল ছোট ভাই বড় ভাইয়ের কাছ থেকে, তবুও বড় ভাই ক্ষমা করছে না, এখনও মনের মধ্যে নোংরামি কিংবা বিদ্বেষ নিয়ে বসে আছে, এখন এর সমাধান কি হতে পারে? ছোট ভাই কি সমাধান বের করবে? ছোট ভাই কি আরও ক্ষমা চাইতে থাকবে নাকি তার জন্য দোয়া করবে?
মাফ চাওয়ার সাথে সাথে আপনি কিছু উপহার পাঠানো শুরু করুন। নিষেধ করেছিলাম না উপহার পাঠাবি না, কথা বলবি না, আরে আপনি তো ভাই, কিছুদিনের ব্যাপার, ইনশাআল্লাহ তার মনে জায়গা হয়ে যাবে। আপনি রাজি করায় পিছু হাঁটবেন না, ভাইয়ের মন আল্লাহ বদলে দিবেন। ভাইয়েরও উচিত নিজেদের মধ্যে অসন্তুষ্ট না হয়ে থাকা, এমন যেন না হয় যে আপনার অকারণ বশত এবং শরীয়তের অনুমোদনহীন অসন্তুষ্টি এটি আপনার বয়স এবং আপনার রিজিককে সংকীর্ণ করে দেয়। এরপর আপনি ভাবেন এ কি হয়ে গেল, অতঃপর আপনি দৌড়াবেন বন্ধুত্ব করার জন্য, মহাব্বত করার জন্য। মেমনি ভাষা একটি প্রবাদ যার বাংলা হল ভাঙবে তবুও মচকাবে না। আমি জানি না অনুবাদ হয়েছে কিনা, অর্থাৎ ঘোরানোর চেষ্টা করবে, ঘুরেনি, হেরে গিয়ে মানল, এমন যে শেষমেশ যখন মাথায় আসলো তখন মানল, আগে থেকে যখন বলছিল তখন মানছিল না। আমার মনে পড়ে আমির আহলে সুন্নাত কয়েকবার এ ধরনের পরামর্শ দিয়েছেন, যদি কেউ ক্ষমা চায় ফিরিয়ে দেবেন না, ক্ষমা করে দেবেন, এর পূর্বে সে যেন ক্ষমা চাওয়া বন্ধ করে না দেয়।
ঠিক আছে মদিনা, মদিনা
খুব সুন্দর কথা বলেছেন,
সেটি এমন এমনই জি কল।
যদি স্ত্রী বলে যে আপনার ভাই বোনেরা তো আপনার খবরও রাখে না, আপনি কেন তাদের এত খবর নিতে যাবেন?
অর্থাৎ যদি স্ত্রী বলে যে আপনার ভাই বোন তো আমাদেরকে জিজ্ঞেসই করে না, তাই আপনি সে হিসেবেই খোঁজ রাখুন, কম রাখুন, বেশি খোঁজ রাখার প্রয়োজন নেই, তারাও তো রাখে না।
স্ত্রীর এরকম কথা বলা উচিত নয়, সে তো যত বেশি সহমর্মিতা করবে, ভাই বোনদের মাঝে মহাব্বত তৈরি করবে, ইনশাআল্লাহ নিজের জীবনে সে এর বদলা প্রতিদান দেখবে। আল্লাহ চাইলে, কেননা সে ভাই এবং বোনদেরকে মিলিত করেছে, অর্থাৎ এই চিত্রও আপনি সমাজে স্ত্রীদের দেখবেন যারা তাদের স্বামীদের এই বিষয়ে স্মরণ করিয়ে দেয় যে আপনার বোনের সাথে যোগাযোগ করেননি, আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করেননি, আব্বার সাথে যোগাযোগ করেননি, আম্মার সাথে যোগাযোগ করেননি, আপনি তাদের সাথে কথা বলুন, যোগাযোগ করুন। অবশ্যই আপনি, আমি আপনাকে 100% বলছি, যদিও কম আছেন, তবে এসব নারীরা ইনশাল্লাহ দুনিয়া এবং আখিরাতে অনেক সওয়াব পাবেন, আর আল্লাহ চাইলে সে তার ঘরে সুখ পাবে, আর স্বামী ইনশাল্লাহ জীবনভর ওই স্ত্রীর কদর করবেন। কেউ তাকে কুমন্ত্রণা দিতে পারবে না তার স্ত্রীর বিরুদ্ধে, বলবে আমার স্ত্রী আমার সামনে আমার ভাই বোনদের জন্য আমার সাথে ঝগড়া করে, কেন আপনি আপনার ভাই বোনদের সাথে সদাচরণ করেন না, যান আপনার বোনের সাথে এমন করেন, যান আপনার ভাইয়ের সাথে এমন করুন। অথবা ভাবি, অর্থাৎ ভাইয়ের এভাবে বুঝুন, স্বামীর যে ভাই আছেন তার স্ত্রী,
দুই ভাবি পরস্পরকে জাল বলা হয়,
বড় যা ছোট যা যারা থাকেন তো আপনি তাদের সাথেও সদাচরণ করুন। অর্থাৎ আমি আপনাদের বলছি, সদাচরণ, কল্যাণ, দয়া, অনুগ্রহ, দানের মানসিকতা বানিয়ে নিন। যদি টাকা নাও থাকে, সহমর্মিতার দুটি বাক্য বলুন ভাই, বিশ্বাস করুন সহমর্মিতার এই দুটি বাক্যও কাজ করে যা সম্ভবত টাকাও করতে পারে না।
জি কল।
আমি একজন অপারক ব্যক্তি, শত চেষ্টা করার পরেও কিছু বন্ধুবান্ধব আছেন যারা অসন্তুষ্ট থাকেন, আমি কি করতে পারি? আমি চেষ্টা করে থাকি, ভাই বাদ দাও, আগের কথার জন্য ক্ষমা চাইছি, কিন্তু তারা গুরুত্ব দিচ্ছে না, সম্ভবত এই কারণে যে আমি অপারক হয়ে গেছি, আমাকে এখন প্রয়োজন নেই, অথবা তাদের অন্য কোনো ধারণা থাকতে পারে আমি তাদের সাথে ছলনা করছি কি না, এতে আমি কি করতে পারি?
আপনি সদাচরণ চালু রাখুন। আর অনেক সময় এমন হয় যে যাকে আমরা কষ্ট দিয়েছি অতীতে, অনেক সময় হয়ে যায় কষ্ট দিয়ে ফেলি, তার অনেক বড় হক আমরা নষ্ট করে ফেলি, কিন্তু তার সাথে আমাদের এক্সকিউজের অথবা ক্ষমা চাওয়ার অথবা সমাধানের যে ধরন হয় তা ওই কষ্ট থেকে অনেক নিম্নতর হয়। যত বড় কষ্ট দিয়ে ফেলেছি তার থেকেও বেশি তার প্রশান্তির ব্যবস্থা করতে হবে, তখন তার মনের মধ্যে জায়গা তৈরি হয়। আচ্ছা, অনেক সময় এমনও হয় কারো অভ্যাস হয়ে যায় যে ভাই সে ক্ষমা চাইতে থাকে, কষ্ট দিতেও থাকে, ক্ষমা চাইতে থাকে, কষ্ট দিতে থাকে, সেখানে অনেক সময় ক্ষমা প্রার্থনা আর বন্ধুদের মাঝে সম্পর্ক রক্ষায় সমস্যা তৈরি হয়, তাই তাদের নিজেদের অভ্যাসগুলো যাচাই করা উচিত। কিন্তু যার এটা মনে হয় আমি অনেক চেষ্টা করেছি সে মানছে না, সে যেন চেষ্টা বন্ধ না করে, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, নিজের নেকি তৈরি করুন, সওয়াব জমা করুন, যখন আল্লাহর দরবার উপস্থিত হবেন তার কাছে এতটুকু থাকে, ইয়া আল্লাহ তুমি তো জানো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, আমাকে ক্ষমা করে দাও আর তাকেও ক্ষমা করে দাও। আমির আহলে সুন্নাতের একটি ভাবনা যা আমি তিনি ছাড়া অন্য কারো মাঝে দেখিনি, যা সরাসরি লাইভেও তিনি কয়েকবার ইরশাদ করেছেন, তা আপনাদের বলছি। আমার মুর্শিদ আমির আহলে সুন্নাত কতই না সুন্দর বলেন, আমার আকাঙ্ক্ষা হচ্ছে, দোয়া হচ্ছে, ইচ্ছা হচ্ছে, না আমি জাহান্নামে যাব, না আমার কারণে কোনো মুসলমান জাহান্নামে যাবে। অসাধারণ চিন্তা, না আমি জাহান্নামে যাব, নিঃসন্দেহে এই আকাঙ্ক্ষা প্রত্যেক মুসলমানের থাকে। দোয়াও করে, আমার কারণে কোনো মুসলমান জাহান্নামে না যায়। তিনি কেমন নবীর উম্মতের প্রতি মহাব্বত দেখুন,
কতই না অসাধারণ, সুবহানাল্লাহ।
এমন ব্যক্তি নিজের আত্মীয়দের সাথে, নিজের পরিবারের সাথে কতটা দয়ালু হবে যিনি মুসলমানদের সাথে সহমর্মিতা দেখায়।
বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। কল
আব্দুল খালেক আত্তারি, ঢাকা থেকে বলছি। ভাই বোনদের হক সম্পর্কে আলোচনা হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই হক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। অনেক জায়গায় দেখা যায় যে যখন বোনদের বিবাহ হয়ে যায় তখন সে সাধারণত বেড়াতে যায় এবং বোনের অবস্থাদি জিজ্ঞেস করে। এমত অবস্থায় যদি শ্বশুরবাড়ির পক্ষ থেকে ভালো ব্যবহার না হয় থাকে বোনের প্রতি, তখন বোন নিজ শ্বশুরবাড়ি সম্পর্কে ভাইয়ের কাছে অভিযোগ জানায়। তখন অনেক ভাই জোশে এসে নিজের বোনকে সেখান থেকে নিয়ে আসে। আর অনেক সময় এমন হয় যে যদি ভাই এভাবে বোনের খেয়াল না রাখে তখন শ্বশুরবাড়ির লোকেরা একটু পার পেয়ে যায় যে দেখো তার খোঁজ খবর নেয়ার মতো কেউই নেই। আর এভাবেই যদি তারা জুলুম করে, তাকে বাড়াবাড়ি করে থাকে, সেটি আরও বাড়িয়ে দেয়। এ ব্যাপারে কিছু বলুন যে যদি বোনের বাড়িতে এ জাতীয় সমস্যা হয়ে থাকে তাহলে ভাইয়েরা সেখানে গিয়ে কোন পদ্ধতিতে সমস্যা সমাধান করা উচিত।
খুবই স্পর্শকাতর বিষয় যা আপনি প্রশ্নের মাধ্যমে বলেছেন। আমি এতে কিছু কথা যা আমার স্বল্প জ্ঞান অনুযায়ী বলার চেষ্টা করছি। বাবা হোক কিংবা ভাই হোক, মেয়ের সাথে দেখা করতে গেলে অথবা মেয়ে তার বাবার কাছে, ভাই বোনদের কাছে নিজের শ্বশুরালয় সম্পর্কে কোনো অভিযোগ করে, প্রথমে এই মাইন্ড বানিয়ে নিন যে আমার বোনকে ঘরে নিয়ে যেতে পারবো না, ঘর ভাঙা যাবে না, অন্য কোনো রাস্তা বের করুন। যদি ভগ্নিপতির সাথে কথা বলার সুযোগ তৈরি হয়, তার মা বাবার সাথে কথা বলার, খানদানের কোনো আত্মীয়র মাধ্যমে যদি সম্পর্ক রক্ষা করার রাস্তা বের হয়, সদাচরণের পথ তৈরি হয় অথবা উত্তম পন্থা যদি থাকে এটিকে অবলম্বন করতে হবে। একটি বিষয়ে আমাকে ইনভলভ করা হয়েছিল। তো বাবা বলেছিল আমি আমার মেয়ের তালাক চাই। তো আচ্ছা, মেয়েও বলতো যে সে কষ্টে আছে, আমি যা জানতে পেরেছিলাম। তার বাবাকে এবং পরিবারকে নিষেধ করেছিলাম এই ভুল করবেন না, মেয়ের ঘর ভাঙবেন না, মূর্খতা করবেন না। কিছুদিন অতিবাহিত হওয়ার পর সে বাবা ইন্তেকাল করলেন। তো আমি এটা বলেছিলাম আলা না করুক যদি ওই মেয়ে তালাক নিয়ে নিত তো আজ বাবাও নেই, সে কি করত। অনেক সময় এমনও হয় যে আমি আমার বোনদের বলছি, মেয়েদের বলছি, সামটাইম আপনার শ্বশুরবাড়িতে আপনার সমস্যা হয়, কিন্তু যখন আপনি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে নিজ বাড়িতে চলে আসেন সেই কষ্ট আপনাকে যা এখন আপনি দেখছেন তা এর চেয়েও বেশি কষ্টদায়ক হবে যা আপনার শ্বশুরালয়ে ছিল। সেখানে তবুও তো নিজের একটি সেট আপ বানানো থাকে, বলাশোনা হয়ে যায়, এখানে অনেক প্রবলেম। তো সকলের কাছে আমার অনুরোধ, যথাসম্ভব, যথাসাধ্য, যতটা হতে পারে পসিবল হয়, যে ঘর ভাঙতে দিবেন না, মেয়েকে ঘরে আনবেন না, যদি ঘরে ফিরে আসে তাকে আবার পাঠিয়ে দিন। মা যাও, আমরা আছি, কথা বলবো, আমরা এসে কথা বলবো, কিন্তু ভাঙা যাবে না, এটি আমার অনুরোধ। মেয়েদেরও উচিত নিজের ঘর ভাঙতে না দেয়া, আর কোনো না কোনোভাবে সমাধান করে নিন। অর্থাৎ কিছু বিষয়ে সমস্যা ছিল কিন্তু একটু সময় দিলে সমাধান হয়ে যায়, সেট হয়ে যায়। বয়সও অনেক সময় অবস্থা ঠিক করে দেয়, সন্তানের কারণে অবস্থা ঠিক হয়ে যায়। এমন কিছু লোক আছে পরবর্তীতে ব্যাস অবস্থা ঠিক হয়ে যায়, এটি ভাঙতে দিবেন না। তো ভাইদেরও উচিত এভাবে বোনদের কথায় হাত ধরে চল আমার সাথে, দেখি কি করা যায়, কিছু করবেন না, বোনকে ওইখানে রাখুন। তার অভিযোগ যদি আসে চেষ্টা করুন বোন অথবা মেয়ে অভিযোগ যেন না করে, কেননা এটাও সম্ভব যে যখন ঘটনা খুলবে তখন হতে পারে আপনার শ্বশুরালয়ে ভুল কম, আপনার ভুল বেশি ছিল, পরে ভাই এবং বাবা লজ্জিত হবেন, এরকম হয়েছিল। আমরা ক্ষমা চাইছি, আমাদের মেয়ে ভুল করেছে, কেননা আপনি যখন অভিযোগ করবেন নিজের ভুল তো আর বলবেন না এমন পরিস্থিতিতে, কিন্তু তারপরও ভাই এবং বাবা আর তার ফ্যামিলির উচিত কখনো মেয়েকে নিজের ঘরে নিয়ে আসবেন না, সেখানে রাখুন। এমনকি এটাও আমি কিতাবে পড়েছি, যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে থাকে তখন স্বামীর উচিত এটা না বলা, যাও তোমার মায়ের ঘরে, যদি সংশোধন করতে চান নিজের ঘরে রাখুন, তার মায়ের ঘরে পাঠিয়ে তাকে সংশোধন করতে পারবেন না। গুরুত্বের সাথে কিতাবে কথা লিখা আছে। আমি নিজের থেকে অনেক কথা বলি না, অনেক কথা আমার পক্ষ থেকে বলি না। আমার এ জাতীয় কিছু অধ্যয়ন করা থাকে, হাদিসের এ জাতীয় কিছু ব্যাখ্যা আমার পড়া থাকে, সেগুলো অনেকটা সার নির্যাসের ন্যায় হয়। এছাড়াও কিছু অভিজ্ঞতা থাকে, মানুষ নিজেদের সমস্যা ডিসকাশন করে, তো এর ফলে অনেক বিষয় বুঝে আসে। আমার ধারণা মতে আমি সামগ্রিকভাবে ডিসকাশন করেছি, আর আমার বলার উদ্দেশ্য এটাই থাকে যে বসে কথাবার্তা বলে মীমাংসার পথ বের করুন, ঝগড়াঝাটি করে মীমাংসার পথ বের করবেন না, এমন পরিস্থিতি তৈরি করবেন না যে পরে ঠিক হওয়া মুশকিল হয়ে যায়। অনুমতি দিন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।